বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 19 এপ্রিল, 6 বৈশাখ এবং ফার্সি 30 ফারোয়ার দিন। রেডিও তাহানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ভিয়েনা বৈঠকের মাধ্যমে ইরান অন্য পক্ষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ছে, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন চিঠিপত্রের আসর, প্রিয়জন। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনায় আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হচ্ছে না, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবির জবাবে জানিয়েছে ইরান। ইসরায়েলের সাবেক পদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা যাবে না। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, 24 ঘন্টায় বাংলাদেশে 112 জন এবং ভারতে 1500-এর বেশি মানুষের মৃত্যু। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় সভ্যতা থাকবে কিনা এবারে নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই হচ্ছে না, ইরানের সঙ্গে আমেরিকার পরোক্ষ আলোচনা হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন সে প্রসঙ্গে জানতে চাইলে খাতিবজাদে একথা বলেন। তিনি আরও বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের কাঠামোর আওতায় আলোচনা চলছে, সেখানে আমেরিকা অংশগ্রহণ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা সবার চেয়ে ভালো জানে যে ইরান এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে তার সবই পরমাণু সমঝোতার ভিত্তিতেই নিয়েছে। ইরান এসব পদক্ষেপ তখনই বন্ধ করবে যখন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হবে এবং তা প্রমাণিত হবে। তিনি বলেন, ইরান ভিয়েনা বৈঠকে নিজেদের নীতি অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছে। মার্কিন সরকার যদি তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের পদ থেকে নিজেকে দূরে রাখতে চায় তাহলে তাদেরকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদীদের নানা পরিকল্পনা ভেস্তে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেজর জেনারেল মোহাম্মদ হোসেন হেজাজি। তিনি আজ মেজর জেনারেল হেজাজির জানাজা অনুষ্ঠানে একথা বলেন। আইআরজিসির কোচ ফোর্সের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল হেজাজি। সালামি আরও বলেছেন, জেনারেল হেজাজি প্রতিরোধের বীজ বপন করে গেছেন, তার সংগ্রাম সাধনার ফসল হচ্ছে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ। জেনারেল সালামি বলেন, জেনারেল হেজাজি সবসময় মানুষের সঙ্গে ছিলেন, মানুষের জন্য কাজ করেছেন। তিনি লেবাননে গিয়ে হিজবুল্লাহর মহাসচিব ও প্রতিরোধ সংগ্রামীদের সহযোগিতা করেছেন। হিজবুল্লাহর পাশে থেকে তিনি ইহুদিবাদীদের ষড়যন্ত্র নস্যাত করেছেন। আইআরজিসির কমান্ডার বলেন, ইহুদিবাদীরা হেজাজিকে হত্যার জন্য অনেক চেষ্টা করেছে, ইসরায়েলি ঘাতকদের তালিকায় তার নাম ছিল। তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ একজন মানুষ বলে মন্তব্য করেন মেজর জেনারেল হোসেন সালামি। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন হেজাজি গতকাল মৃত্যুবরণ করেছেন। তিনি ইরান ইরাক যুদ্ধের সময় রাসায়নিক হামলার শিকার হন, এ কারণে নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়া শোকবার্তা পাঠিয়েছেন। তারা ইসলামের পক্ষে এই কমান্ডারের ভূমিকার প্রশংসা করেন। এদিকে ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন তার দেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে এবং যে কোনো যুদ্ধে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে। ইরানের জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে রোববার এক সামরিক কুচকাওয়াজের অবকাশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কুচকাওয়াজে ইরানের সর্বশেষ সামরিক অর্জন, বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রদর্শন করা হয়। জেনারেল মুসাবি বলেন, আজকের কুচকাওয়াজে আপনারা যা দেখেছেন তা ইরানের সামরিক শক্তির সামান্য নমুনা মাত্র। গতকাল ছিল ইরানে জাতীয় সেনাবাহিনী দিবস। ইহুদিবাদী ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক মেজর জেনারেল আমুস ইয়াদলিন বলেছেন, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা অত্যন্ত কঠিন কাজ। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ইসরায়েল যেমন 1981 সালে ইরাকের এবং 2007 সালে সিরিয়ার পরমাণু স্থাপনা মাত্র একবার হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনা সেভাবে ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েলের এই সাবেক জেনারেল ও তেল আবিব ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে ইরাক ও সিরিয়ার পরমাণু কর্মসূচির তুলনামূলক পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি অনেক বেশি সমৃদ্ধ ও বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো, অথচ ইরাক ও সিরিয়ার পরমাণু কর্মসূচি ছিল একটি স্থানে সীমাবদ্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো বহু স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এগুলোর বেশিরভাগ পাহাড়ের নিচে ভূগর্ভে স্থাপন করা হয়েছে। ইসরায়েলের বা পশ্চিমা দেশগুলোর পক্ষে ইরানের পরমাণু কর্মসূচির বার্ষিক চিত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়েছে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর রচিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। 1 মিটার ব্যান্ডে শোনা যাচ্ছে সৌদি আরবেও। বাংলাদেশে করোনা সংক্রমণে একদিনে মৃত্যুর পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে। আজ মারা গেছে 112 জন, এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে 4271 জন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণে একদিনে মৃত্যুর পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে আজ 112 জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা 4 দিন ধরে করোনার মৃত্যু 100-এর উপরে যাচ্ছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 24,152 জনের, আর নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 17.68%। এ পর্যন্ত দেশে মোট 7,23,221 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন 10,497 জন, আর মোট সুস্থ হয়েছেন 6,21,300 জন। উল্লেখ, গত 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার 20% ওপরে ছিল। এরপর থেকে শনাক্তের হার কমতে শুরু করে। এবছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবারের সংক্রমণ বেশি তীব্র। মার্চ থেকেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একদিনে আক্রান্ত হয়েছেন 2,73,810 জন, মারা গেছেন 1,619 জন। একদিনে আক্রান্ত মৃতের সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। রাজধানী দিল্লিতে পরিস্থিতি সামাল দিতে আজ রাত 10টা থেকে পরবর্তী সোমবার সকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 6 দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিতে আজ সকাল পর্যন্ত বিগত 24 ঘন্টায় 25,462টি নয়া সংক্রমণ হওয়ার মধ্য দিয়ে পজিটিভিটি রেট 30% পৌঁছে গেছে। সংক্রমণের গড় 29.74% যাওয়ার অর্থ দিল্লিতে প্রায় প্রত্যেক তৃতীয় নমুনায় সংক্রমণ পাওয়া যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেছেন, দিল্লিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, ওষুধ, বেড, আইসিইউ, অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া থেকে রক্ষা পেতে লকডাউনের খুব প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের নির্বাচন বাংলা বাঁচানোর নির্বাচন, বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। এই নির্বাচন বাংলায় সভ্যতা থাকবে কিনা তার নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় সমাবেশে একথা জানান মমতা। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের নির্বাচন বাংলাকে যেন কেউ দখল করতে না পারে, এটা তার নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটটা অবশ্যই দেবেন, না হলে বিজেপি জানেন তো দুটো আইন করে এখনো রেখে দিয়েছে, একটা এনপিআর জাতীয় জনসংখ্যা নিবন্ধন, একটা এনআরসি জাতীয় নাগরিক পঞ্জী, আর একটা অন্য আইন করে রেখে দিয়েছে। ফলে আপনি যদি ভোট না দেন, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে, ওরা অসমে 14 লাখ বাঙালিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। অসমে নির্বাচন 6 তারিখে হয়ে গেছে এবং 8 তারিখ থেকে আবার ডি নোটিশ দিতে শুরু করেছে। কাজেই মনে রাখবেন, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার প্রশ্ন নেই। আমি এনআরসি করতে দেব না, আমি এনপিআরও করতে দেব না, আমি উদ্বাস্তুদের সম্পূর্ণ জমি নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। উদ্বাস্ত যে যেখানে আছেন সবাই জমির দলিল পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা, 11 পুলিশ সদস্যকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিকে লাভবাইক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি 11 পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে, তারা জিম্মি 11 পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে। আজ দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। রোববার বিকালে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ওই 11 পুলিশকে জিম্মি করেছিল। সংঘর্ষে 3 টিএলপি সদস্য প্রাণ হারিয়েছে। সোশ্যাল মিডিয়া ফুটেজে এর আগে জিম্মি পুলিশ সদস্যদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। তেহরিকে লাভবাইক পাকিস্তান বা টিএলপি কয়েক মাস ধরে ফ্রান্স বিরোধী প্রচার চালিয়ে আসছে। দলটি পাকিস্তান সরকারকে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের জন্য আগামী 20 এপ্রিল পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে। ফ্রান্সে গত বছর ইসলাম বিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে দলটি সোচ্চার হয়ে ওঠে। সম্প্রতি দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। ইহুদিবাদ ইসরায়েলের কারাগার থেকে ইহুদিবাদ ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি ফিলিস্তিনি জনগণের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে এবং হামাস তাদেরকে মুক্ত করতে বদ্ধপরিকর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা খালেদ মিশাল গতকাল বন্দী মুক্তি দিবস উপলক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি বন্দীদের আর্তনাদ সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার প্রত্যয় ঘোষণা করছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, ইসরায়েলি কারাগারে আটক বন্দীদের মুক্তির দাবিতে প্রতি বছর 17 এপ্রিল বন্দী মুক্তি দিবস পালন করে ফিলিস্তিনিরা। মিশাল আরও বলেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা হচ্ছে হামাস সহ সকল ফিলিস্তিনি সংগ্রামী আন্দোলনকারীর প্রধান দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় সম্প্রতি পরমাণু সমঝোতা নিয়ে যে আলোচনা হয়েছে, আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহল তাকে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখছে। কারণ ইরান বিরোধী নিষেধাজ্ঞা ইস্যুতে সব পক্ষ একমত হয়ে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। এ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকার মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়া ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্র বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইরান এই সমঝোতাকে টিকিয়ে রাখার জন্য অনেক ধৈর্য ধরেছে এবং এক বছর পর্যন্ত নিজের প্রতিশ্রুতিতে অটল ছিল। সম্প্রতি এ সংক্রান্ত অচলাবস্থা নিরসনের জন্য ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্র সৃষ্টির জন্য দুটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহল এ বৈঠকের ফলাফলের উপর নজর রাখছে এবং সামগ্রিকভাবে এ বৈঠককে তারা ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখছে। ভিয়েনা বৈঠকে কয়েকটি বিষয়ের উপর ইরান গুরুত্ব দিয়েছে। প্রথমত, বৈঠকের লক্ষ্য স্পষ্ট করা, আর তা হচ্ছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া। সে অনুযায়ী প্রতিপক্ষকেও এ ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা বৈঠকে নতুন সমঝোতা অনুযায়ী ইরান বিরোধী নিষেধাজ্ঞা ইস্যুতে সব পক্ষ একমত হয়ে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। এ কারণে সবাই কিছুটা আশার আলো দেখছে, যদিও সেটা সহজ কাজ হবে না। সে কারণে আরাকচি বলেছেন, আলোচনার ফলাফলের ব্যাপারে এখনই মন্তব্য করা কঠিন। ভিয়েনা বৈঠকে ইরানের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে সবাইকে এটা বুঝিয়ে দেয়া যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা শুধু মুখে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বললেই হবে না, বরং তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কিনা সেটা যাচাই বাছাই করে ইরান নিশ্চিত হতে চায়। প্রয়োজনে যৌথ কমিশনের বৈঠক ফের অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তেহরান চায় না এ বৈঠক অযথা দীর্ঘায়িত হোক। কেননা বৈঠক অযথা দীর্ঘায়িত হলে প্রতিপক্ষের আন্তরিকতা ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হবে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ণ হবে। তাই তাদেরকে মুখে নয় বরং কাজের মাধ্যমে আন্তরিকতার প্রমাণ দিতে হবে। বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য ইরান এ পর্যন্ত ব্যাপক আন্তরিকতা দেখিয়েছে, এখন প্রতিপক্ষের পালা। মোট কথা, সংলাপের ব্যাপারে ইরানের অবস্থান একেবারে স্পষ্ট। কেননা অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, আলোচনার জন্য আলোচনা করে কোনো লাভ হয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসের ভয়াবহতার বিষয়টি বিবেচনা করে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী 28 এপ্রিল পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের সর্বাত্মক লকডাউন চলছে। এদিকে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি গতকাল রোববার এক সভায় সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপের সুপারিশ করেছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর সুপারিশ করেছে, আর সেই প্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছে আগামী 22 থেকে 28 এপ্রিল পর্যন্ত আগের শর্তেই লকডাউন বহাল থাকবে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা রয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য। এরকম পরিস্থিতি আমাদের জীবনে আজকে হুমকির মুখে, অনেকেই জীবিকা কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ।
ইতিমধ্যে গত 1.5 মাসে দেশে 10 গুণ করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, করোনা ভয়াবহভাবে বাড়ছে। গত 1.5 মাসে 1,60,000 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা এর আগের 1.5 মাসে ছিল মাত্র 15,000। গতকাল রাজধানীর মহাখালীতে 222টি ICU সহ মোট 1,100 শয্যা বিশিষ্ট DNCC ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিশ্বের অনেক দেশই করোনা মহামারীর কারণে থমকে গেছে। করোনা মোকাবেলায় বিশ্বের অনেক দেশের সমন্বয়হীনতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত অনেক দেশে করোনার রোগীদের তাঁবুতে রাখতে হয়েছে, আমাদের এখানে সেটা এখনো করতে হয়নি, আমরা কোভিড মোকাবিলা করতে পেরেছি।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব
রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক পর্বে রমজানের মূল লক্ষ্য অর্জন তথা খোদাভীতি বা তাকওয়া অর্জনের নানা উপায় সম্পর্কে আমরা কথা বলেছি। এসবের মধ্যে অদৃশ্য নানা বিষয়ের প্রতি বিশ্বাস, যেমন আল্লাহ ও তাঁর নবী রাসুল, সমস্ত আসমানি ধর্মগ্রন্থ, ফেরেশতাকুল, পরকাল ও বিচার দিবসের প্রতি বিশ্বাস, এবং এইসব বিশ্বাসের পাশাপাশি নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আমরা কথা বলেছিলাম। মুমিনের নানা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে খোদাভীতি ও বিনম্রতা, আর মনোযোগ দিয়ে সময় মতো নামাজ সম্পন্ন করা, বিশেষ করে নামাজের সময় হওয়া মাত্রই নামাজ শুরু করা।
নামাজের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হল নামাজ শেষে বিশেষ তাসবি বা হজরত ফাতিমা জাহরার তাসবি নামে খ্যাত সেই তাসবি পাঠ করা। এ তাসবিহতে পড়তে হয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ। প্রথমটি অর্থাৎ আল্লাহু আকবার 34 বার, পরের দুটি 33 বার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করতে হয়। একবার হজরত ফাতিমা পিতা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে সাংসারিক কাজের সহায়তার জন্য একজন দাসীর আবেদন করলে মহানবী তাকে এই তাসবি পাঠের পরামর্শ দেন। নামাজ আদায়ের পর দোয়া পাঠও নামাজের গুরুত্বপূর্ণ রীতি, কারণ হাদিসে বলা হয়েছে দোয়া ইবাদতের মূল অংশ বা সারাংশ।
রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল অভাবগ্রস্ত ও ক্ষুধার্ত দরিদ্রদের কষ্ট উপলব্ধি করা। যে মুসলমান পেট পুরে খেল অথচ তার প্রতিবেশী দরিদ্র কেউ অনাহারে রইল, হাদিসে রাসুলে তাকে মুসলমান নয় বলেই উল্লেখ করা হয়েছে। এছাড়াও মহানবীর বক্তব্য অনুযায়ী রমজানের রোজার আরেকটি বড় লক্ষ্য হল রোজার ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে কিয়ামতের দিনের ক্ষুধা ও তৃষ্ণার কথা স্মরণ করা। পৃথিবীর এই জীবনের ক্ষুধা ও তৃষ্ণার কষ্টের সঙ্গে আসলে কিয়ামতের দিনের ক্ষুধা তৃষ্ণার কোনো তুলনাই হয় না। সেদিনটি হবে অনেক বেশি দীর্ঘ ও অনেক বেশি গরম।
রোজা রাখাকে আমরা যেন ভয় না পাই, সেজন্য মহান আল্লাহ বলেছেন অতীতের জাতিগুলোর জন্য রোজা ফরজ করা হয়েছিল। তাই রোজা কোনো নতুন বিষয় নয়, আর রোজার সবচেয়ে বড় লক্ষ্য অর্জন যে তাকওয়া বা খোদাভীতি অর্জনও, তাও মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তবে গ্যারান্টি দেননি আল্লাহ, তিনি বলেছেন রোজা রাখলে মুমিন বা বিশ্বাসীরা সম্ভবত খোদাভীতি অর্জন করবে। এখানে সম্ভবত বলার কারণ হল প্রকৃত রোজাদার হওয়া অনেক কঠিন সাধনা সাপেক্ষ ব্যাপার, তাই সাধারণ মনের রোজা রাখলেই তাকওয়া বা খোদার বিষয়ে সদা সতর্কতা বা সদা সচেতনতা অর্জন সম্ভব নয়। চোখসহ পঞ্চ ইন্দ্রিয়ের রোজা, মনের রোজা, এইসবই কঠিন বা সাধনা সাপেক্ষ ব্যাপার। রোজা রেখেও গীবত করা, হিংসা লালন করা, কৃপণতা বজায় রাখা ইত্যাদি হারাম কাজ রোজার উদ্দেশ্যকে বানচাল করে দেয়। অনেকেই রোজা রেখে আসলে ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট ভোগ করা ছাড়া আর কিছুই অর্জন করেন না বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন।
তাকওয়া অর্জন এতই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনে আল্লাহ 237 বার খোদাভীতি বা তাকওয়া শব্দ উল্লেখ করেছেন। তাকওয়া বলতে আমরা সাদামাটা অর্থে খোদাভীতি বা ধার্মিকতার কথা উল্লেখ করে থাকি, কিন্তু তাকওয়ার সবচেয়ে ভালো বাংলা প্রতিশব্দ খোদা সচেতনতা হওয়া উচিত। কারণ মহান আল্লাহ যেমন দয়ালু ও ক্ষমাশীল, তেমনি তিনি ন্যায় বিচারক এবং অন্যায়ের শাস্তিদাতাও বটে। তাই আমরা যেন আল্লাহ দয়া ও ক্ষমাশীলতার কথা ভেবে কাজে কর্মে অবিবেচক না হয়ে পড়ি। প্রতিটি কাজ ও আচরণের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা ও আল্লাহ আমার এ কথায় সন্তুষ্ট হবেন কিনা বা আমার এ কাজে সন্তুষ্ট হবেন কিনা তা ভেবে দেখা হল তাকওয়ার দাবি। অন্য কথায় তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আবার তা দয়া ও ক্ষমারও আশা রাখা। তাকওয়া খুব বড় সম্পদ, কিন্তু ব্যাপক প্রচেষ্টা ও সাধনা ছাড়া তাকওয়া অর্জন করা যায় না। রোজা হচ্ছে এই তাকওয়ারই অনুশীলন, তাকওয়া হচ্ছে আত্মরক্ষার সবচেয়ে বড় মাধ্যম।
যারা তাকওয়া অর্জন করেন আল্লাহ তাদের জন্য মানুষের মনে শ্রদ্ধা সৃষ্টি করে দেন এবং তাদের অন্য অনেক নিয়ামত দান করতে থাকেন। একসময় মহানবীর পবিত্র আহলে বাইতের নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল উমাইয়া ও আব্বাসীয় চক্র, কিন্তু তাকওয়ার কারণে তারা আজও সব মুসলমানদের কাছে গভীর শ্রদ্ধার পাত্র। সম্মান ও মর্যাদা সে মহান আল্লাহর তরফ থেকেই, ক্ষমতা অর্থ ও সম্মান প্রভাব প্রতিপত্তি এই সব কিছুরই মালিকই হলেন আল্লাহ। তাই যারা আল্লাহর বন্ধু ও পরহেজগার বা তাকওয়ার অধিকারী তারা সহজেই এসবের মালিক হতে পারেন। তবে তাকওয়ার পরীক্ষায় পাশ করার পরই আল্লাহর এইসব নিয়ামতের ফলকুধারা খুলে দেওয়া হয়। তাকওয়া অধিকারী ব্যক্তি এই পরীক্ষাগুলোকেও মহান আল্লাহর দয়া মনে করেন, কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে এ ধরনের পরীক্ষাও দেন না। তাকওয়ার অধিকারীর আরেকটি বৈশিষ্ট্য হল আল্লাহর দেওয়া রিজিক থেকে জাকাত, সদকা ও নানা ধরনের দান খয়রাত করা। এ সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে।
তো এবারে শোনা যাক ষষ্ঠ রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার নির্দেশ অমান্য করার কারণে এদিনে আমায় লাঞ্ছিত কিংবা অপদস্থ করো না। তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি, তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
কথাবার্তা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ২৮ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী যুগান্তর। প্রথম আলোর খবর, লকডাউন কোন স্থায়ী সমাধান নয়, ডক্টর ফাহমিদা। সাত দিনের রিমান্ডে মামুনুল হক, রমজানে ইবাদতের সুযোগ চান তিনি, ইত্তেফাক। বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় ৫ পুলিশ আহত, সমকাল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, পটিয়ায় হুইপ পরিবারের অপরাধ সাম্রাজ্য। ডিজিটাল আইনে মামলা, ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন নূর, মানবজমিন। ভারতের শিরোনাম, দৈনিক সংক্রমণ বেড়ে প্রায় ৩.৫ লাখ, ১.৫ কোটি ছাড়াল দেশে মোট আক্রান্তের সংখ্যা, আনন্দবাজার পত্রিকা। মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ ঘোষণা আজকাল। করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের রিমান্ড এবং নতুন করে আরও এক সপ্তাহ লকডাউনের খবর আজকের প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। প্রথম আলো মামুনুল হক সম্পর্কিত খবরের শিরোনাম করেছে এমন, মামুনুলকে সাত দিনের রিমান্ডে পেল পুলিশ। খবরটিতে লেখা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। হেফাজতের নেতা মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে নতুন ও পুরানো মিলিয়ে অন্তত ১৮টি মামলা রয়েছে। আর ইত্তেফাকের একটি খবরের শিরোনাম, রমজানে ইবাদতের সুযোগ চান মামুনুল হক। এ খবরে বলা হয়েছে, মামুনুল হকের রিমান্ড শুনানি চলাকালে বিচারক তাকে বলেন, আপনার কিছু বলার আছে কি? জবাবে মামুনুল বিচারককে উদ্দেশ্য করে বলেন, আমি প্রতি রমজান মাসে ৬ বার কোরআন শরীফ খতম দেই। রমজান মাস পবিত্র মাস, এই মাসে আমি যেন রোজা, নামাজ ও কোরআন পড়তে পারি তার সুযোগ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এদিকে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, মামুনুলকে গ্রেপ্তার, বাগেরহাটে পুলিশের উপর হেফাজতের হামলায় কমপক্ষে ৫ পুলিশ আহত হয়েছে। লকডাউন সম্পর্কিত খবরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন, ঈদের আগে শিথিল বললেন ওবায়দুল কাদের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে। তিনি আরও বলেন, ঈদের সময় ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। এদিকে প্রথম আলোর একটি মতামত কলামের শিরোনাম, লকডাউন কোন স্থায়ী সমাধান নয়, বাংলাদেশের জন্য কোনটা ভালো, সর্বাত্মক লকডাউন নাকি ঢিলে ঢালা, অর্থনীতির জন্য কোনটা ভালো, লকডাউন এক সপ্তাহ নাকি দুই সপ্তাহ, এরকম অনেক প্রশ্ন। আসলে অর্থনীতির মানুষরা কি চান? নীতি নির্ধারক, অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা মতামত জানিয়েছেন। এ সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, তিনি তার মতামত কলামে লিখেছেন, দিন আনে দিন খায় মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লকডাউনে। সার্বিকভাবে লকডাউন স্থায়ী সমাধান নয়, সম্ভব নয়। করোনার যাত্রা অনিশ্চিত, কবে আমরা মুক্তি পাব তাও জানি না। বিজ্ঞানীদের কথাবার্তায় বোঝা যাচ্ছে করোনার সঙ্গে আরও কিছুদিন থাকতে হবে, এটা মেনে নিয়েই জীবনযাত্রার প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ চৌধুরীর খোলা চিঠি, মানব জমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি তার খোলা চিঠিতে লিখেছেন, কোভিড-১৯ রোগের সাশ্রয়ী ও উন্নত চিকিৎসার জন্য অক্সিজেন, ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী থেকে সব ধরনের শুল্ক, অগ্রিম আয়কর, মূসক প্রভৃতি প্রত্যাহার করা প্রয়োজন। তিনি আরও বলেন, কারাগারে থাকা সব ব্যক্তিকে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। খুনের দায় এবং দুর্নীতির কারণে দণ্ডিত আসামি ছাড়া অন্য সবাইকে জামিনে মুক্তি দেয়া। পটিয়ায় হুইপ পরিবারের অপরাধ সাম্রাজ্য, বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, পুত্র ভাই বোন এমনকি ভাগ্নেও রাজত্ব তৈরি করে বিভিন্ন খাতে করছে চাঁদাবাজি, প্রতিবাদ করলে হামলা মামলা। চট্টগ্রামের পটিয়া জুড়ে চলছে হুইপ শামসুল হক চৌধুরী পরিবারের অপরাধ সাম্রাজ্য। হুইপের পুরো পরিবার অক্টোপাসের মতো গিলে খাচ্ছে পটিয়া ও তার আশপাশ এলাকাকে। প্রতিটি সেক্টর ভাগ করেই চলে তাদের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি। অন্ধকারে রাজ্যের রাজপুত্র হিসেবে রয়েছেন হুইপ পুত্র নাজমুল হক চৌধুরী সারুন। অঙ্গরাজ্যের রাজ্যপাল হিসেবে রয়েছেন হুইপের দুই ভাই নবাব মহব্বত এবং বোন রেখা। বাদ যাননি ভাগ্নে কিংবা নিকটাত্মীয়রাও। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে হুইপ পরিবারের এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংক্রমণ বেড়ে প্রায় ৩.৫ লাখ, দেড় কোটি ছাড়াল দেশে মোট আক্রান্তের সংখ্যা। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই উল্টে পাল্টে দিয়েছে যাবতীয় হিসেব নিকেশ। দেশে দৈনিক আক্রান্ত 2,50,000 ছাড়িয়ে বেড়েই চলেছে। গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 2,73,810 জন। একদিনে ভারতে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। গত 24 ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে 1,619 জনের, আর একদিনে মৃত্যুর নিরিখে গোটা করোনা পর্বে যা সর্বোচ্চ। করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে ভারতে ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ, প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। এর মধ্যেই চলতি মাসে ভারতে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের, কিন্তু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হওয়ার এবারের সফর বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হল। আর আজকাল লিখেছে ভয়াবহ করোনা বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান শুরুর ঘোষণায় শ্রোতাদের চিঠিপত্রের আশয় প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছিল বলে দুঃখিত। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আশয় প্রয়োজন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আসরের শুরুতেই বলে নিতে চাই, পুরো রমজান মাস জুড়ে বিশেষ অনুষ্ঠান থাকায় প্রিয়জন অনুষ্ঠান প্রচার হবে সংক্ষিপ্ত কলেবারে। আশা করি শ্রোতা বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আসরের দিকে নজর দিচ্ছি। আমি নাসির মাহমুদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফ রহমান। আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমাদের জন্য যেসব নিয়ামত ও বরকত আছে তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা মহান আল্লাহর কাছে বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে।
আমরা সবাই নিয়ামতপূর্ণ রমজানের জন্য বেশি বেশি মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি পাঠিয়েছেন এম জামাল আহমেদ সুবর্ণ। তার ঠিকানা হচ্ছে প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা। তিনি লিখেছেন, গত 23 মার্চ তারিখে রেডিও তেহরানের প্রিয়জন আসরে শ্রোতাবন রুশিয়া জামান রত্নার ব্যতিক্রমী সাক্ষাৎকারটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর এই সাক্ষাৎকারটি দেবার জন্য অজস্র ধন্যবাদ জানাই শ্রোতাবন রুশিয়াকে। চিঠির শেষাংশে তিনি লিখেছেন, আমরা চাই আরও প্রাণবন্ত উপস্থাপনা ও ইরানি তথ্য সমৃদ্ধ নতুন নতুন অনুষ্ঠান, যা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে অনেক অনেক বেশি সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।
ভাই জামাল আহমেদ সুবর্ণ, বোন রুশিয়া জামান রত্নার সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আর শ্রোতাদের প্রত্যাশা পূরণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি মাঝে মধ্যে পরামর্শ দিয়ে চিঠি লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের চিঠিটি। আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ খুব ভালো লাগে। বর্তমানে মার্কিন প্রশাসন সহ বিশ্বের বেশ কিছু ইসলাম বিরোধী রাষ্ট্র মুসলিম বিদ্বেষী হিংসা ছড়ানোর জন্য একটার পর একটা সুপরিকল্পিত ও সাজানো ঘটনা ঘটিয়ে চলেছে, পুরোটাই অভিনয়। এইসব মুখোশধারীদের মুখোশ যে কবে আর কিভাবে খুলবে তা আল্লাহই ভালো জানে। মুসলিম বিদ্বেষী এসব ঘটনার তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে, আর তার জন্য ইরান আর রেডিও তেহরান আমাদের অনুপ্রেরণা।
ইরান আর রেডিও তেহরান শ্রোতাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে জেনে ভালো লাগলো। আশা করি এভাবে চিঠি লিখে আমাদের অনুপ্রাণিত করবেন। বিরতির পর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আসা একটি চিঠির দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ ও কথাবার্তা অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এ নির্বাচনে এবার তিনটি পক্ষ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল, আছে বিজেপি এবং বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ সংযুক্ত মোর্চা। কিন্তু রেডিও তেহরানের সংবাদে অধিকাংশ সময়ই তৃণমূল অথবা বিজেপির সংবাদ প্রচারিত হচ্ছে, সংযুক্ত মোর্চার সংবাদ খুব কমই এসেছে। আমরা আশা করব রেডিও তেহরান সকল পক্ষের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তার দায়িত্ব পালন করবে।
শ্রোতাবন্ধু বিধানচন্দ্র সান্যাল, পশ্চিমবঙ্গের নির্বাচনী সংবাদের ক্ষেত্রে পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথ দীর ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের একজন পুরনো শ্রোতা। শ্রোতাদের চাহিদা অনুযায়ী আপনাদের পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান শোনার আগ্রহ সৃষ্টি করে। বর্তমানে আমাদের ফরিদপুরের বিভিন্ন স্থানে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বেশ চমৎকার শোনা যায়।
অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য গোলাম সরোয়ার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশি এক শ্রোতা বোনকে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মর্জিয়া আক্তার, বাঁশখালী চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত আছি।
বোন মর্জিয়া আক্তার, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
আমি 2017 সাল থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছি। আমার এক সহকর্মীর কাছ থেকে এ বেতারের সন্ধান পেয়েছি, তারপর রেডিও তেহরানের সদস্য হই এবং ফেবু লাইভের অনুষ্ঠান শুনি।
রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
রেডিও তেহরানে প্রচারিত লাইভে কোরআন তেলাওয়াত ও তর্জমা আমি শুনি, আমার বাচ্চারাও আমার সাথে শুনে থাকে। শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনু, চিঠিপত্রের আসর প্রিয়জন আমি শুনি, আমার ভালো লাগে। 2019 সালে 19 জানুয়ারি রেডিও তেহরানে রংধনু আসরে আমার মেয়ের সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। রংধনু আসরে প্রচারিত অলস ব্যক্তির গাছ কাটা ও কবি শিশু সাহিত্যিক জুবায়ের জসিমের লেখা তিন বন্ধুর গল্পটি শুনে ভালো লেগেছিল।
ঠিক কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরান শোনেন?
আমি মনে করি রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানটি শুনে ধর্মীয় বিষয়ে জ্ঞান লাভ করা যায়, সত্য বাস্তব সংবাদ প্রচার করে থাকে, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানা যায়।
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?
বিশ্বের যেখানেই মুসলিমদের উপর নির্যাতন চলে সেখানেই ইরান জালিমের বিপক্ষে অবস্থান নেয়। মুসলমানদের পক্ষে সুচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে ইরান।
সবশেষে শ্রোতাদের কিছু বলার থাকলে আপনি তাও বলতে পারেন।
ইরান ও বাংলাদেশের মানুষ প্রায় অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। দুটি মুসলিম দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে রেডিও তেহরান সর্বোত্তম প্ল্যাটফর্ম। আসুন আমরা সবাই মিলে সুন্দর পরিবেশ, আধুনিক আদর্শ জীবন ও সমাজ গঠনে বেতারের ভূমিকা তুলে ধরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, আপনার আহ্বানে সাড়া দেবেন আমাদের প্রত্যাশাও তাই। তো বোন মর্জিয়া আক্তার, আজকের এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আপনাকে প্রিয়জন অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে শাওন হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, প্রতি বৃহস্পতিবার আমি ও আমার পরিবারের খুদের সদস্যরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি রংধনু আসরে প্রচারিত মজার ও শিক্ষণীয় গল্প শোনার জন্য। গত 1 এপ্রিল রংধনু আসরটি নির্মিত হয়েছিল অহংকারের পরিণতি সম্পর্কিত গল্প দিয়ে। আসরের শুরুতে ইবলিশের অহংকার সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী তুলে ধরা হয়। এরপর অহংকারের পরিণতি নিয়ে অহংকারী গোলাপের গল্পটির পরিবেশনা বেশ ভালো লেগেছে। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ।
ছোট্ট বন্ধুদের সাথে বসে রংধনু শোনার জন্য আপনাকেও ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলা নববর্ষ 1428 উপলক্ষে যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। নারায়ণগঞ্জের আলী সাহাদ থেকে HM তারেক ও সাইফ আহমেদ উৎস। মুন্সীগঞ্জের গজারিয়ার ইমামপুর থেকে মারিয়া খানম মৌরি ও ফারিয়া খানম মুমু।
আপনাদেরকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমাদের হাতে এখনো বেশ কিছু চিঠি রয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে সেগুলো পড়া সম্ভব হচ্ছে না। কেবল পত্রদাতাদের পরিচয় তুলে ধরছি। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন ও শরীফ আক্তার পান্না, চাঁপাই নবাবগঞ্জের সোনা মনসা থেকে মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক লিখেছেন কিশোরগঞ্জের ভুবিরচর থেকে, বগুড়ার নিমাই দিঘি থেকে এম আব্দুর রাজ্জাক, ভারতের ছত্তিশগড় থেকে আনন্দমোহন বাইন এবং তপন বসাক লিখেছেন পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা মুক্ত থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনায় আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হচ্ছে না, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি জবাবে জানিয়েছে ইরান। ইসরায়েলের সাবেক পদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 24 ঘন্টায় বাংলাদেশে 112 জন এবং ভারতে 1500-এরও বেশি মানুষের মৃত্যু। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় সভ্যতা থাকবে কি না এবারের নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
Thank you.